আসুন আমরা আজকে আমাদের নির্ধারিত পাঠ আমরা আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমরা গান বই থেকে একটা ছোট গান আমরা করব এবং গানের পরে আমরা আমাদের আজকে নির্ধারিত আলোচনার মধ্যে আমরা যাব। সো আসুন আমরা একটা গান করি।
যিশু এমন জল দেন যা কূপে ছিল না, যিশু এমন জল দেন যা কূপে ছিল না, সে গাইতে গাইতে গেল অন্যদের নিয়ে এলো, সে গাইতে গাইতে গেল অন্যদের নিয়ে এলো, সে জল পাইবার জন্য যা কূপে ছিল না, সে জল পাইবার জন্য যা কূপে ছিল না। যিশু সুশান্তি দেন যা জগৎ দিবে না, যিশু সুশান্তি দেন যা জগৎ দিবে না, তিনি ক্রুশ জীবন দিলেন মুক্তির উপায় করলেন, তিনি ক্রুশ জীবন দিলেন মুক্তির উপায় করলেন। পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না, পাপীরে যিশুর শান্তি কেন গ্রহণ করো না।
তো আমরা সুন্দর গান করলাম, যিশু এমন জল দেন যা কূপে ছিল না, সে গাইতে গাইতে গেল অন্যদের নিয়ে এলো। তো আমরা জানি এটা সামরীয় নারীর বিষয় থেকে অংশ থেকে আমরা এই গানটা করি সাধারণত, যে সেই নারী জল তুলতে গিয়েছিল কিন্তু যিশু এমন জল দিলেন যে জল কূপে ছিল না কিন্তু যিশুর মধ্যে দিয়ে, এবং সেই গান আমরা করেছি। সো যিশু মানে সাধারণ ব্যক্তি হিসেবে না, তিনি মানুষকে সাধারণ কিছু দেন না, অসাধারণ কিছু। যেমন আজকে পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অসাধারণ ব্যক্তির জন্ম হওয়া প্রয়োজন ছিল। যদি এই অসাধারণ ব্যক্তির জন্ম না হতো তাহলে হয়তো আমরা আজকে এখনো আমরা সেই কুয়ার মধ্যে যে সাধারণ পানি ছিল হয়তো সেই সাধারণ পানি খেয়েই আমরা জীবনযাপন করতাম। কিন্তু ঈশ্বর দত্ত, ঈশ্বরের প্রদত্ত যে সুন্দর পানীয়, যে পানীয় খেলে মানুষের আর কখনো পিপাসা পায় না, এটা ছিল সাধারণ পানি নয়, এটা অসাধারণ পানি। এবং সেই অসাধারণ পানি যে ব্যক্তি দিতে পারেন সেই ব্যক্তির জন্ম হওয়া প্রয়োজন ছিল, এবং সেই ব্যক্তির জন্মের যে আগাম বা পূর্বেই অগ্রেই যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং সেই সমস্ত ভবিষ্যৎ বাণীগুলো আজকে আমরা আলোচনা করব, দেখব যে যিশু খ্রিস্টের জন্ম, আমরা মনে করি যে 2000 বছর আগে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল, কিন্তু সত্যি সত্যি কি যিশু খ্রিস্টের জন্ম কি হঠাৎ করে 2000 বছর হয়েছিল, নাকি অনেক আগে থেকেই তার জন্মের জল্পনা কল্পনা, তার জন্মের আগাম বা অগ্রিম ভবিষ্যৎ বাণী দেওয়া হয়েছিল? কারণ তিনি সাধারণ ব্যক্তি নয়, তিনি আমাদের মতো আপনার মতো মানুষ নয় যে এমনি জন্মগ্রহণ করবে। তার জন্মের জন্য শত শত বৎসর আগে থেকেই নানা রকম ভবিষ্যৎ বাণী, নানা রকম অগ্রিম কথা, আগাম কথাবার্তা, তার জন্মের বারতা আমরা বিভিন্ন ব্যক্তির মধ্যে দিয়ে, বিভিন্ন নবী, বিভিন্ন পয়গম্বরের মধ্যে দিয়ে আমরা সেটা জানতে পারি যে যিশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। সুতরাং আজকের যে পাঠগুলো রয়েছে, আজকে যে পাঠ রয়েছে যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, তার দ্বিতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাই যে ভবিষ্যৎ বাণীগুলো খুব স্বাভাবিকভাবে পূর্ণ হয় নাই, প্রত্যেকটি বাণী অদ্ভুতভাবে যথাযথভাবে পূর্ণ হয়েছে, এবং সেই বাণীগুলো কিভাবে পূর্ণ হয়েছে সেইগুলো আমরা দেখতে পাব। কারণ যিশুর জন্ম না হলে জগতের মানুষ উদ্ধার পেত না, কারণ যিশু নামই হল, যিশু শব্দের অর্থই হল উদ্ধারকর্তা, যিনি আমাদের উদ্ধার করেন। সুতরাং সেই উদ্ধারকর্তার আগমন আমাদের খুবই জানা প্রয়োজন, এবং সেই উদ্ধারকর্তার আগমনের ভবিষ্যৎবাণীগুলো আমরা যদি জানতে পারি, তাহলে আমরা আরো তার উপর বিশ্বাস আরো আমাদের বেড়ে যাবে, বিশ্বাসের ভিত্তি আমাদের বেড়ে যাবে যে না, যিশু খ্রিস্ট কোন সাধারণ ব্যক্তি নয়। অনেকে হয়তো মনে করে তিনি একজন নবী বা তিনি একজন অন্যান্য নবীদের মতো একজন, কিন্তু না, অন্যান্য নবীদের থেকে সম্পূর্ণভাবে তিনি আলাদা ছিলেন, কারণ তার জন্মের ভবিষ্যৎবাণী শত শত বৎসর পূর্বেই আমরা শুনছি দেখেছি। তাই আসুন আমরা পবিত্র বাইবেলের কয়েকটি পদ আমরা পড়ব, মতিলিখিত সুসমাচারের এক অধ্যায় এবং দুই অধ্যায় থেকে বেশ কয়েকটি পদ আমরা আলোচনা করব, এবং এরপরে আমরা আরো যিশুর জন্মের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা আমরা অন্যান্য কয়েকটি পুস্তক থেকেও আমরা পদগুলো দেখব, এবং তার মধ্যে দিয়ে আমরা নিশ্চিত হব যে যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর হইতে আগত এবং ঈশ্বরের ইচ্ছানুসারেই তার জন্ম হয়েছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্ম হয়েছে। সুতরাং আমরা মতি এক অধ্যায় ২২ এবং ২৩ পদ প্রথমে পড়ব, এবং আমার সাথে রয়েছেন আমাদের ভাই দেবিদ আনসারি, উনি আমাদের বাইবেল পদগুলো উনি পাঠ করবেন, এবং এরপরে আমরা এক একটা পদ নিয়ে কিছু কথা বলবো এবং পরবর্তী বাইবেল পদের মধ্যে আমরা যাব। তাহলে আসুন আমরা শুনি,
আসুন আমরা মতিলিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ের ২২ এবং ২৩ পদ প্রথমে পড়ি। এই সকল ঘটিল যেন বাপবাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়, দেখো সে কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর।
আমরা ধন্যবাদ দিই আনসারি ভাইকে যে প্রথম মতি এক অধ্যায় ২২ এবং ২৩ পদের মধ্যে আমরা যিশু খ্রিস্টের যে জন্ম হবে সেই জন্মের বিষয়ে আমরা মতি ২২ এক অধ্যায় ২২ এবং ২৩ পদের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এর সাথে যদি আমরা মিলাই যে যিশাইয় পুস্তক ৭ অধ্যায় ১৪ পদে, আমাদের যিশাইয় পুস্তক ৭ অধ্যায় ১৪ পদে যেটা লেখা রয়েছে সেইটা আমরা আনসারি বার কাছ থেকে শুনব, তারপরে আমরা আবার কথা বলব।
যিশাইয় ৭ অধ্যায় ১৪ পদ, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে।
ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাই যে যিশাইয় ভাববাদী যীশুখ্রিস্টের জন্মের ৭০০ বৎসর পূর্বে, যীশুখ্রিস্টের জন্মের ৭০০ বৎসর পূর্বে আমরা ১০০ বৎসর, একটা সেঞ্চুরি পার করতে আমরা কেউ জানি না, বা এটা বিশাল ব্যাপার, ১০০ বৎসর পার হওয়াটা বিশাল ব্যাপার। কিন্তু চিন্তা করুন যে যীশুখ্রিস্টের জন্মের ৭০০ বৎসর পূর্বে ঈশ্বর যিশাইয় ভাববাদীর মধ্যে দিয়ে যে কথাটা তিনি বলেছিলেন ঠিক সেই একই কথা আমরা মতি ২২ অধ্যায় ২৩ পদের মধ্যে আমরা মতি যিশুর ১২ জন শিষ্যের এক শিষ্য তিনি উল্লেখ করেছেন, এবং তিনি উল্লেখ করেছেন সেটা ওই যিশাইয় পুস্তক থেকেই তিনি উল্লেখ করেছেন, এটা তার তিনি বলেন নাই, কিন্তু যিশাইয় বলেছেন সেইটাই তিনি এখানে বলেছেন। আর তিনি যেটা বলেছেন এখানে আমরা দেখতে পাই যে তার নাম রাখা হবে ইম্মানুয়েল, ইম্মানুয়েল যেটার অর্থ আমরা জানি যে ইম্মানুয়েল শব্দের অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এই যে ভাববাণীর মধ্যে দিয়ে যে আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর স্বর্গে বাস করেন এবং সেই স্বর্গ থেকে তিনি মানুষের মাঝে চলে আসলেন, মানুষের মধ্যে বাস করলেন। সেই জন্য এখানে বলা হচ্ছে যে আমাদের সহিত ঈশ্বর। আমরা যদি যোহন এক অধ্যায় আমরা ১৪ পদ দেখি, যোহন এক অধ্যায় ১৪ পদের মধ্যে লেখা আছে যে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া, আমাদের মধ্যে বাস করলেন। আর সেই বাক্য যখন এক অধ্যায় এক পদের মধ্যে আছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্যর কথা 14 অধ্যায় বলা হচ্ছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করিলেন। সুতরাং এখানে যে আমাদের সহিত ঈশ্বর, এই কথার সাথে আমি যখন এক অধ্যায় 14 পদের মিল করতেছি যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া, অর্থাৎ ঈশ্বর তিনি মানুষ রূপে এই পৃথিবীর মধ্যে নেমে আসলেন এবং সেই বাণীটা যিশাইয়া ভাববাদীর মধ্যে দিয়ে 700 বছর পূর্বে তিনি আমাদের মধ্যে প্রকাশ করেছেন। এইবারে আমরা মতি 2 অধ্যায় 1 এবং 2 পদ আমরা শুনব। 1 এবং 2 পদ।
হেরোদ রাজার সময়ে যিহূদিয়া বৈতলহেমে যিশুর জন্ম হইলে পর দেখো পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালামে আসিয়া কহিলেন, যিহূদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি।
আমরা এখানে হেরোদ রাজার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুবই একটা মানে চিন্তার মধ্যে পড়েছিলেন, আমরা পরবর্তী পদের মধ্যে দেখব। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত এসেছিল, এবং এই পূর্বদেশ বলতে আমরা যেটা বুঝি বর্তমান যেটা ইরান দেশ, সেই ইরান দেশের কথাই এখানে বলা হচ্ছে যে ইরান থেকে কয়েকজন পণ্ডিত তারা এসেছিল এবং সেই পণ্ডিতেরা একটা বার্তা নিয়ে এসেছিল, একটা খবর নিয়ে এসেছিল। যে কি খবরটা নিয়ে এসেছিল, যে যিহূদীদের যে রাজা জন্মিয়ে আছেন তারা জেরুসালেমে আসলো এবং সেই যিহূদীদের রাজা কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তার তারা দেখিয়াছি এবং তাকে প্রণাম করিতে আসিয়াছি। সুতরাং এই কথা হেরোদ শুনে কেমন তার জীবনের মধ্যে কিভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি হলো, সেই প্রতিক্রিয়াটা আমরা দেখব মতি 2 অধ্যায় 3 থেকে 6 পদের মধ্যে।
এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোকসাধারণের অধ্যক্ষগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, যিহূদিয়ার বৈতলহেমে, কেননা বাপবাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে, আর তুমি হে যিহূদা দেশে, যিহূদা দেশের বৈতলহেম, তুমি যিহূদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন।
সো এই কথা শুনে আমরা দেখতে পাচ্ছি যে হেরোদ রাজা আরো খুব মানে উদ্বিগ্ন হলো, চিন্তিত হলো এবং তার মধ্যে একটা ভয়ও জাগলো যে যিহূদীদের রাজা আমি যে শাসন করতেছি, আমার উপরে আর একজন রাজা আসছে। এটা স্বাভাবিকভাবে যে কেউ শুনলে হঠাৎ করে আশ্চর্য হবে এবং তার চিন্তা আসবে এবং তিনি চিন্তা করবেন যে কি ব্যাপার, আমার পদে আর একজন আসতেছে বা আমার স্থলে। সো হেরোদ রাজা খুবই চিন্তিত হলো, এবং হেরোদ রাজা তো কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি খুব ঈশাউ বংশের একজন লোক ছিল এবং তাকে ইদুমীয় বলা হয়, এবং তিনি যিশুখ্রিস্টের জন্মের আরো 37 বছর আগে থেকেই তিনি জেরুসালেমে রাজত্ব করতেছিলেন এবং প্রায় তার রাজত্বের শেষের দিকে এসে যখন সে শুনতে পেল যে আর একজন রাজা আসবেন, তখন স্বাভাবিকভাবে তিনি খুব উদ্বিগ্ন হলেন এবং এই উদ্বিগ্নতার কারণও ছিল। এবং শুধু হেরোদ রাজা নয়, আমরা দেখতে পাচ্ছি যে সমুদয় জেরুসালেম উদ্বিগ্ন হইলেন এবং তার সাথে তার রাজসভার মধ্যে যত অধ্যাপক বা যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে খ্রিস্ট কোথায় জন্মিবেন, অর্থাৎ যিশুখ্রিস্ট এইবার তার সে একটা ইনকোয়ারি করছে বা একটা খোঁজ খবর নিল যে পণ্ডিতরা তো এই কথা বলল, সো আমরা একটু দেখি যে সেটা কোথায় হলো। এবং সেই যারা তার সভাসদ ছিল বা অধ্যক্ষ ছিল এবং তার সঙ্গে যারা ছিল তাদের, তারা সেই প্রশ্নের উত্তর দিয়েছিল, সেটাও 700 বছর পূর্বে আরেকজন ভাববাদী তিনি সেই বিষয়টা উল্লেখ করেছেন, মিখা ভাববাদী। এবং সেই মিখা ভাববাদী তিনি যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন, তাই হেরত রাজার সভাসদ পরিষদ বা জ্ঞানীগুণী পণ্ডিতরা সেই মিখা ভাববাদীর বচনটি আবার উল্লেখ করল। এবং আসুন আমরা সেই মিখা ভাববাদী কি বচন দিয়েছিল এবং হেরত রাজার রাজসভার লোকেরা সেই ভবিষ্যৎবাণীটি তারা হেরত রাজাকে শুনাল, আসুন আমরাও শুনি।
মিখা ভাববাদীর পুস্তকের 5:2, আর তুমি হে বৈতলহেম ইফ্রাতা, তুমি যিহূদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে, প্রাককাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি।
ধন্যবাদ। এবং এইটা শুনে যে ইসরায়েলের মধ্যে তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য এক ব্যক্তি উৎপন্ন হইবেন, এটা আরো সাংঘাতিক কথা। কর্তা হইবার জন্য তোমাদের উপরে, কেমন, তোমাদের উপরে কর্তা হইবার জন্য আর একজনের জন্ম, এটাও মানে বেশি মানে চিন্তার বিষয়। এবং সেই চিন্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হেরত রাজা তিনি কি করেছিলেন, কারণ তারা বলেছিল বৈতলহেমে জন্মগ্রহণ করবেন, সেই যীশুখ্রিস্ট বা খ্রিস্ট তিনি বৈতলহেমে জন্মগ্রহণ করবেন। আর বৈতলহেম খুব একটা বেশি দূরে না, জেরুসালেম থেকে মাত্র 5 মাইল দূরে ছিল, 5 মাইল দক্ষিণ দিকে বৈতলহেম শহর, এবং সেই বৈতলহেমের মধ্যে জন্মগ্রহণ যখন করেছেন এবং সেইটা হেরত রাজার অন্তর্ভুক্ত অঞ্চল এবং হেরত রাজার রাজ্যেই তার জন্ম হয়েছে। সুতরাং এটা আমরা একটু চিন্তা করে দেখি যে এরপরে হেরত রাজা চিন্তিত হয়ে আরো কি করলেন। আমরা মতি 2:7-12, এই 7-12 মধ্যে আমরা আরো কিছু তথ্য আমরা দেখব যে হেরত রাজা আরো কি রিয়াকশন বা প্রতিক্রিয়া করল।
তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা গিয়েছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলহেমে পাঠাই দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন, আর দেখো পূর্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল, শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল, তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইল। পরে তাহারা গৃহ মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকুশ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরু গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকট ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন।
ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্ডিতদের কাছে যদিও হেরোদ জিজ্ঞাসা করে নিল যে কোন সময় দেখা গিয়েছিল, সো সে এইখানে একটা বুদ্ধি করল যে কোন সময় দেখা গিয়েছিল, কতদিন আগে, 1 মাস নাকি 2 মাস নাকি 6 মাস 1 বছর বা এইরকম একটা অনুমানিক সময় সে হেরোদদের মানে পণ্ডিতদের কাছ থেকে জেনে নিয়েছিল। এবং এই পণ্ডিতেরা খুবই, আসলেই তাদেরকে পণ্ডিত বলা হতো, কারণ তারা রাজসভার মানে সেই ইরান দেশের রাজসভার পণ্ডিত ছিলেন, বিশেষ করে প্রধান পণ্ডিত যিনি ছিলেন সেই প্রধান পণ্ডিত তার নাম হচ্ছে শেরগাল বা নেরগাল শেরেজাল সেরেজান নেরগান শেরেজাল, এই ব্যক্তি তিনি ছিলেন প্রধান এবং তিনি ইরান দেশের রাজসভায় তিনি পণ্ডিতের কাজ করতেন এবং সেই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। সুতরাং যিনি রাজসভায় পণ্ডিতের কাজ করেছেন তিনি তো নিশ্চয়ই খুবই বুদ্ধিমান, তাই তারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে সেই হেরোদ রাজাকে উত্তর দিয়েছিল, কিন্তু উত্তর দিয়েছিল সত্য এবং হয়তো তারা সংবাদ দিতে আবার ফিরে আসত, তারা হয়তো শিশুটিকে পেয়ে সংবাদ দিতে ফিরে আসত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ফিরে আসেনি, তারা অন্য দিক দিয়ে তারা তাদের নিজ দেশে চলে গিয়েছিল। সো যখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে অন্যদিক দিয়ে যখন তারা হেরতের কাছে আসে নাই, মানে পণ্ডিতেরা ঈশ্বরের কাছ থেকে সেই স্বর্গদূতের মধ্যে দিয়ে বা স্বপ্নের মধ্যে দিয়ে তারা সেই কথা শুনতে পেল, কারণ ঈশ্বর জানতেন যে হেরত রাজা খুব রেগে আছে, তার খুব প্রতিক্রিয়া, এবং সেই শিশুটিকে সে কোনো রকম বাঁচিয়ে রাখবে না। সেটা ছিল হেরত রাজার চিন্তা যে আমার স্থলে কে আসবে, আমার উপরে কর্তৃত্ব করবে, এমন কি হতে পারে না। কিন্তু ঈশ্বর, যিনি শত শত বৎসর আগে থেকেই যে ত্রাণকর্তাকে তিনি এই পৃথিবীতে পাঠাবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, আমরা যদি একেবারে প্রথম প্রতিজ্ঞা আদিপুস্তক তিন অধ্যায় যদি 15 পদ দেখি, আমরা সেখানেই দেখতে পাব যে সেইটা কিভাবে ঈশ্বর সেই কাজটি করেছিলেন। তিনি তার প্রতিজ্ঞাকৃত মসীহকে বা আমাদের সহিত ঈশ্বর বা ইম্মানুয়েলকে বাঁচিয়ে রাখার জন্য তিনি আগেই তিনি ব্যবস্থা করে নিয়েছিলেন। এবং সেটা যদি আমরা শুনি আদিপুস্তক 3:15 মধ্যে যেটা লেখা রয়েছে সেটা আমরা একটু শুনি।
আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং আমি এবং তুমি তাহার পদমূল চূর্ণ করিবে।
হ্যাঁ, এই হচ্ছে প্রথম, অর্থাৎ যে সর্পের কথা বলা হচ্ছে, যে সর্পের মস্তক চূর্ণ করা হবে, কারণ এই সর্প ছিল কে? সেই লুসিফার। এই সর্প ছিল কে? লুসিফার যখন স্বর্গে ছিল তখন তার নাম ছিল লুসিফার। আমরা যদি যিশাইয় 14 দেখি সেখানে আমরা দেখতে পাব সেই লুসিফারের বিষয়। এবং সেই লুসিফার যখন ঈশ্বরের সমান হতে চেয়েছিল, লুসিফার স্বর্গদূতদের মধ্যে প্রধান ছিল, এবং সে যখন পাপ করল, অহংকার করল, অহংকারের পতন বা অহংকারে পতন হয় সেটা আমরা জানি, এবং সেটা যখন হল তখন আমরা কি দেখতে পাই? যে লুসিফারকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হলো, পৃথিবীর মধ্যে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, এবং যখন তাকে ছুঁড়ে স্বর্গভ্রষ্ট যখন হলো তখন তার নাম আর লুসিফার রইল না, তখন তার নাম হয়ে গেল শয়তান। শয়তান বা তার নাম দিয়াবল বা প্রতারক ইত্যাদি নাম আমরা দেখতে পাই। সুতরাং সেই প্রতারকের মস্তককে চূর্ণ করতে পারে, কোনো মানুষ চূর্ণ করতে পারবে না, কোনো মানুষ না। সুতরাং এই আদিপুস্তক 3:15 মধ্যে সে তাহার মস্তক চূর্ণ করিবে, অর্থাৎ এই যে সে তাহার মস্তক চূর্ণ করবে, এই শয়তান, এই দিয়াবলের মস্তক চূর্ণ করবে, এই হচ্ছে সেই যীশু খ্রিস্ট। এবং যার বিষয়ে আমরা প্রকাশিত বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে সেই নাগ বা সেই সর্পকে ধরা হবে এবং তাকে 1000 বছর এবং সেই অতল গর্তে তাকে রাখা হবে, এবং পরবর্তীতে তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হলেও আবার তাকে চিরকালের জন্য সেই অগ্নিরথ যা ঈশ্বর নিযুক্ত করে রেখেছেন তার শেষ পরিণতি, সেই শয়তান বা দিয়াবল বা প্রতারক বা মিথ্যার বাবা তাকে, মানে সেই জ্বলন্ত অগ্নিতে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং সেখান থেকে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্টকে এই 1000 বছর আগে, শত শত বছর আগে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, তাকে কি তিনি রক্ষা করবেন না? তাকে কি হেরত রাজা মেরে ফেলতে পারবে না? কখনোই পারবে না। কিন্তু তারপরেও হেরত রাজা কি করেছিল এখানে আমরা দেখতে পাই। এর মধ্যে আর একটু বিষয় আমরা দেখতে পাই যে পণ্ডিতেরা তাকে স্বর্ণ, কুন্দুর এবং গন্ধরস উপহার দিয়েছিলেন। এই যে উপহারের ভবিষ্যৎবাণী, যে উপহার দেবে, এটা যদি আমরা যিশাইয় 60:61 এবং 66 তিনটা অধ্যায় যদি আমরা পড়ি, এবং হগয় ভাববাদী যদি আমরা পড়ি এবং সফনীয় ভাববাদী আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে পণ্ডিতেরা যে উপহারগুলো দিয়েছিল সেই উপহারগুলো কি ছিল? যেমন স্বর্ণ স্বর্ণ দেওয়া হয়েছিল, কিন্তু স্বর্ণ এটা কি? এটা ছিল ঈশ্বরের পবিত্রতা, পিউরিটি অব গড, ঈশ্বরের পবিত্রতার একটা প্রতীক ছিল স্বর্ণ। এবং কুন্দুরু এটা একটা ইনসেন্স বা এটাকে ধূপ বলা হয়, এবং সেই ধূপ বা ফ্রেগ্রান্স বা সৌগন্ধযুক্ত এটা হচ্ছে যে তার জীবন হবে পৃথিবীতে সুগন্ধযুক্ত, এবং সেই জন্য তাকে গন্ধরস দেওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পাই কুন্দুরু দেওয়া হয়েছিল, এবং গন্ধরস যেটা দেওয়া হয়েছিল সেটা সাধারণত মানুষ মৃত্যুর পরে মানুষকে যে মার বা গন্ধরস দেয় সেটাই ছিল তার একটা প্রতীক। আর আমরা জানি যে প্রথমে সেই মিশর দেশে এই গন্ধরসটি ব্যবহার করা হতো মমি তৈরি করার জন্য এই গন্ধরস তৈরি করা মানে দেওয়া হতো। সুতরাং এই যে পণ্ডিতরা তিনটা উপহার দিয়েছিল, এই তিনটা উপহারের অর্থ রয়েছে, এবং এই উপহারগুলোর ভবিষ্যৎবাণীও ওই 700 বছর আগেই করা হয়েছিল, যেরকম পণ্ডিতেরা যীশুখ্রিস্টকে উপহার দিয়েছিল। তো এবার আমরা আবার হেরোদ রাজার দিকে চলে যাই, যে হেরোদ রাজা কি করেছিল যখন সে দেখল যে পণ্ডিতেরা ফিরে আসে নাই, তখন তার মধ্যে আরো প্রতিক্রিয়া সৃষ্টি হলো, সেটা আমরা দেখব মতি 2:13-15 মধ্যে আমরা দেখব। এবং মতি 2:13-15 এবং 16-18 এই দুইটা অংশ আমরা একসাথে পড়ে সেই প্রতিক্রিয়াটা আমরা দেখব।
তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে জোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন জোসেফ উঠিয়া রাত্রি যুগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন, এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন বাপবাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। পরে হেরোদ যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছীকৃত হইয়াছেন, তখন মহাক্রুদ্ধ হইলেন, এবং সেই পণ্ডিতদের বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন তদনুসারে 2 বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈতলহেম ও তাহার সমস্ত পরিসরের মধ্যে ছিল লোক পাঠাইয়া সে সকলকে বধ করাইলেন, তখন জেরেমিয়া বাপবাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, রামায় শব্দ শোনা যাইতেছে, হাহাকার অত্যন্ত রুদন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে, সান্ত্বনা পাইতে চায় না, কেননা তাহারা নাই।
এখানে আমরা দুটো অংশ দেখতে পাই, যে একটু আগে যেটা আমি ব্যাখ্যা করেছিলাম যে প্রভু যীশু খ্রিস্টকে যে উদ্ধারকর্তা ত্রাণকর্তাকে প্রেরণ করবেন বলে তিনি এত এত বছর পূর্ব থেকেই শত শত হাজার হাজার বছর পূর্ব থেকে প্রতিজ্ঞা করেছেন, সেই শিশুটিকে তো আর হেরোদের হাতে ক্ষত হইতে বা হেরোদের হাতে মৃত্যু হবে না। এবং সেই জন্যই যখন পণ্ডিতেরা চলে গেল, পণ্ডিতেরা চলে যাওয়ার সাথে সাথে ঈশ্বর আমরা দেখতে পাই জোসেফকে দর্শন দিলেন, এবং শিশুটিকে নিয়ে কিভাবে শিশুটি বেঁচে যাবে বা শিশুটি কিভাবে রক্ষা পাবে সেই ব্যবস্থা ঈশ্বর নিজের হাতে করে দিলেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর তার মনোনীত সন্তানদের জন্য তিনি চিন্তা করেন, ঈশ্বর তার বাছাইকৃত লোকদের জন্য চিন্তা করেন। এখানে শিক্ষা হচ্ছে যে আমরা ঈশ্বরের বাছাইকৃত লোক। আমরা যদি ইফিসীয় পুস্তক 1 অধ্যায় আমরা দেখি, সেখানের মধ্যে আমরা দেখব যে ঈশ্বর পূর্ব হইতে আমাদিগকে নিরূপণ করেছিলেন, এমনকি জগৎপত্তনের পূর্ব থেকে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। সুতরাং আমরা যারা যীশুখ্রিস্টের অধীনে আছি, যীশুখ্রিস্টে বিশ্বাস করি, তিনি আমাদেরকেও সেই শিশুর মতো যে রক্ষা করবেন না এমন তো নয়, তিনি অবশ্যই রক্ষা করবেন। সেই শিশুটিকে তিনি রক্ষা করেছিলেন জোসেফকে দর্শন দিয়ে, শিশুটিকে এবং তার মাতাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যেতে বলেছিলেন, কারণ সেটাও একটি কারণ। কারণ প্রায় 700 বৎসর পূর্বে, 650 বা 700 বৎসর পূর্বে তিনি জিরিমীয় ভাববাদী যে ভবিষ্যৎ বাণীটা করেছিলেন, এবং সেই বাণীটি তো পূর্ণ হতে হবে, কারণ এই বলে পূর্ণ হতে হবে যে তাকে মিশরীয় বা মিশর দেশে বলে ডাকা হবে, মিশরীয় বলে ডাকা হবে এবং তাকে নাসরতীয় বলে ডাকা হবে। এই সমস্ত ডাকা হবে এই ভবিষ্যৎবাণীগুলো যাতে পূর্ণ হয় সেই জন্যই তিনি এই ব্যবস্থা করলেন যে জিরমীয় ভাববাদী যে বাণীটি বলেছিলেন 700 বছর পূর্বে, আমরা সেই বাণীটি আমরা শুনব, যে বাণীটির প্রতিধ্বনি আবার মতি 2 অধ্যায় মধ্যে সেই প্রতিধ্বনিটা করেছেন সেটা আমরা শুনব।
সদাপ্রভু এই কথা কহেন, রামায় শব্দ শোনা যাইতেছে, হাহাকার ও তীব্র রোদন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে, সে আপন সন্তানদের বিষয়ে প্রভুত কথা মানে না, কেননা তাহারা নাই।
ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাই যে মতি যে কথা উল্লেখ করেছেন এবং জিরমীয় ভাববাদী যে কথা উল্লেখ করেছেন, আমরা সেই একই প্রতিফলন বা প্রতিধ্বনি আমরা দেখতে পাই যে মতির এখানে লেখা যেটা, কারণ মতি শুধু জিরমীয় ভাববাদী যীশুখ্রিস্টের জন্মের আরো 700 বছর পূর্বে যে কথা লিখেছিলেন সেইটাই তিনি এখানে বলেছিলেন যে হেরোদ রাজা কি করেছিলেন। হেরোদ রাজা, যে পূর্বেই আমি বলেছি যে হেরোদ রাজা পণ্ডিতদের কাছ থেকে একটা সময় জেনে নিয়েছিলেন, কারণ পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করেছিলেন কোন সময় তারাটা দেখা গিয়েছিল, এবং সেই অনুসারে তিনি হিসাব করলেন প্রায় 1 বৎসর 1.5 বৎসর 2 বৎসর এইরকম একটা সময় হবে। সো 1 বৎসর হতে পারে বা 6 মাস হতে পারে বা 3 মাস হতে পারে, এরকম একটা সময়কে তিনি ধার্য করে তিনি সেই মিশর দেশে তিনি কি কাজ করেছিলেন এবং তিনি কি করলেন যে যখন দেখলেন যে তিনি তুচ্ছকৃত হইলেন, অর্থাৎ পণ্ডিতেরা তাকে ফাঁকি দিল, কারণ পণ্ডিতদের সাথে তার কথা ছিল যে পণ্ডিতেরা ফিরে এসে তাকে সংবাদ দেবে, কিন্তু আসলে ফিরে আসে নাই, কারণ স্বর্গদূত পণ্ডিতদের বলেছিল যে তোমরা অন্য পথ দিয়ে তোমাদের স্বদেশে চলে যাও। আর তখন হেরোদ তিনি আরো ক্রুদ্ধ হলেন, মহাক্রুদ্ধ হলেন, এবং তিনি তার লোকদেরকে যারা জল্লাদ ছিল সেই জল্লাদদের আদেশ দিল যেন 2 বৎসর ও তাহার অল্প, অর্থাৎ জন্ম থেকে 2 বৎসর পর্যন্ত, জন্ম থেকে 2 বৎসর পর্যন্ত যত শিশু আছে সবাইকে বৈতলেহেমে, কারণ বৈতলেহেমে তো, বৈতলেহেম তো জেরুসালেম থেকে বেশি দূরে না, আমি বলছি 5 মাইল দক্ষিণে, এবং সেই এলাকার যত শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে যেন বধ করা হয়, সবাইকে যেন মেরে ফেলানো হয়। আর সেই জন্য, এবং সেইটা যে মেরে ফেলানো হবে সেইটাও ঈশ্বর অনেক আগে জানতেন, এবং ঈশ্বরের জানার জন্য তিনি অনেক আগে থেকেই তিনি জিরমীয় ভাববাদীর দ্বারা তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে রামায় শব্দ শোনা যাইতেছে, হাহাকার অত্যন্ত রোদন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই। কেউ সান্ত্বনা দিতে পারতেছে না, কারণ তাদের সব ছেলে মেয়েদেরকে মেরে ফেলানো হয়েছে। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তার প্রতিজ্ঞাকৃত মসীহকে, প্রতিজ্ঞাকৃত ইম্মানুয়েলকে তিনি রক্ষা করেছেন। তিনি আর সেই ইম্মানুয়েল বা সেই শিশু যীশু আর বেতলেহেমের মধ্যে নাই, কারণ তাকে মিশর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই মিশর দেশে যখন সে ছিল তখন সেখানে যে সম্পূর্ণ ছিল সেটা নয়, আরো কিছু ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই যে সেই ভবিষ্যৎবাণীগুলো যেন পূর্ণ হয় সেই জন্য যীশুকে নিয়ে মরিয়ম এবং জোসেফ আরো কিছু জার্নি বা আরো দৌড়াদৌড়ি করতে হয়েছিল, তারা মিশরে সেটেল হয়ে যায়নি। কারণ আরো কিছু আমরা দেখতে পাব মতি 2 অধ্যায় 19 থেকে 23 পদের মধ্যে আমরা আরো কিছু পড়ব, সেখানে কি লেখা আছে আমরা শুনি।
হেরোদের মৃত্যু হইলে পর দেখো প্রভুর এক দূত মিশরে জোসেফকে স্বপ্ন দর্শন দিয়া কহিলেন, উঠো শিশুটিকেও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণ নাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আর্খিল্লাই নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন এবং নাসারত নামক গ্রামে গিয়া বসতি করিলেন, যেন বাপবাদিগণ দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসরতি বলিয়া আখ্যায়িত হইবেন।
এই বাণী যেন পূর্ণ হয়, আমাদের উদ্দেশ্য ছিল যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে ভবিষ্যৎ বাণীগুলো যেন পূর্ণ হয় এবং প্রত্যেকটি অদ্ভুতভাবে পূর্ণ হয়েছে। সেই জন্যই আবার সেই শিশু যীশুকে নিয়ে তারা আবার অন্য স্থানে জিহুদিয়ার মধ্যে চলে গেল এবং জিহুদিয়ার গালিল প্রদেশে তারা চলে গেল এবং নাসরত নগরে গিয়ে বাস করল। কারণ সেটাও আমরা দেখতে পাই যে তাকে নাসরতীয় বলে ডাকা হবে, তাকে নাসরতীয় বলে ডাকা হবে এই বাণী যাতে পূর্ণ হয়। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মিশর থেকে তাকে ডেকে আনা হবে, সেটা আমরা দেখলাম হোসেয় 11 অধ্যায় 1 পদের মধ্যে, এবং এখানে আমরা মতি 2 অধ্যায় 23 পদের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে নাসরতীয় বলে ডাকা হবে, এই জন্য সে নাসরতে গিয়া কিছুদিন বাস করল। এবং এর মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে হেরোদের মৃত্যু হইলে পর, অর্থাৎ হেরোদের মৃত্যু হয়ে গেছে, কারণ আমি প্রথমে বলেছিলাম যে শিশু যিশুর যখন জন্ম হয়েছিল তখন হেরোদ রাজা তখন অনেক বছর 37 বছর রাজত্ব করে ফেলছে এবং তিনি বয়স্ক বুড়া রাজা ছিল, তথাপিও নিজের সিংহাসন ধরে রাখার জন্য, নিজের পদ ধরে রাখার জন্য তিনি খুবই চিন্তিত ছিল এবং সেই কারণে অনেক শিশুকে প্রাণ দিতে হয়েছিল, অনেক শিশুকে প্রাণ দিতে হয়েছিল শুধুমাত্র সেই কারণে। সুতরাং আমরা একটু চিন্তা করি যে অনেক সময় আমরা আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, আমরা অনেক সময় আমাদের লাভ, আমাদের লোভ লালসাকে চরিতার্থ করার জন্য আমরা অন্যের ক্ষতি করে থাকি, অন্যকে ধ্বংস করে থাকি, অন্যের জীবনকে নষ্ট করি, অন্যের পরিবারকে নষ্ট করি, যেটা হেরোদ রাজা করেছিল। তার নিজের সিংহাসনকে সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য এবং দৃঢ়ভাবে স্থায়ীভাবে তার সিংহাসন যেন থাকে, সেই জন্য তিনি সেই বেতলেহেমের শত শত শিশুকে সে ধ্বংস করেছিল, হত্যা করেছিল শুধুমাত্র তার নিজের সিংহাসন রক্ষা করার জন্য। সো যে কাজটি তখনকার দিনে হয়েছিল, আজকের দিনেও হয়তো আমরা শত শত শিশুকে হত্যা করি না, হয়তো আমরা অনেককে কেটে ফেলি না, মেরে ফেলি না, কিন্তু আমরা এমন কাজ করি যাতে অন্যদের জীবন নষ্ট হয়, পরিবার নষ্ট হয়। সুতরাং প্রভু যীশু খ্রিস্টের জন্মের এটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম কেন হয়েছিল, প্রভু যীশু খ্রিস্টের জন্ম যদি না হতো তাহলে আজকে আমরা উদ্ধার পেতাম না। কারণ বাইবেলের মধ্যে লেখা আছে, দেখো আমরা যদি যোহন দশদ্দার মধ্যে যোহন দশদ্দায় পড়ি, সেই যোহন দশদ্দার মধ্যে সেখানে লেখা আছে, দেখো আমি আসিয়াছি যেন লোকেরা জীবন পায় এবং সেই জীবন যেন উপচয় পায় এবং লোকেরা যেন জীবন পায়। সো প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে আজকে আমরা আমাদের অনন্ত জীবন, পরিত্রাণের জীবন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারতাম না। সুতরাং ভাই বোনেরা, আমরা যারা এই পাঠ আলোচনা করছি, আলোচনা শুনছি, আজকে আমাদের কাছে এই প্রশ্ন যে প্রভু যীশু খ্রিস্টের যদি জন্ম না হতো আজকে আমরা পরিত্রাণের আনন্দ খুঁজে পেতাম না, আজকে আমরা অনন্ত জীবনের স্বাদ আমরা পেতাম না। তাই প্রভু যীশু খ্রিস্টের জন্ম এখানে আমরা দেখতে পাই যে সেটা কোনো সাধারণ ছিল না, অসাধারণ ছিল। এর আগেও আমরা অসাধারণ খবরের বিষয় বা অসাধারণ ব্যক্তির বিষয়ে আলোচনা করেছিলাম যে তিনি অসাধারণ হইয়া হয়ে তিনি সাধারণের মধ্যে বাস করলেন, অর্থাৎ তিনি ঈশ্বর হইয়া মানুষের মধ্যে বাস করলেন, যেটা আমরা মতি 1 অধ্যায় 22 এবং 23 পদের মধ্যে আমরা দেখতে পাই যে তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের আবাস মনুষ্যদের মধ্যে হইল, যেন মনুষ্য ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারে এবং সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি তার ঈশ্বরত্ব পরিত্যাগ করে তিনি মানুষের মধ্যে নেমে আসলেন। আমরা যদি ফিলিপীয় 2:5-9 পথ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বর হয়েও ঈশ্বরের স্বভাব তিনি রাখলেন এবং ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট তিনি থাকলেন, কিন্তু তিনি আমাদের মধ্যে আমাদের মতো পাপ করলেন না, তিনি নিজেকে অবনত করলেন, আরো অবনত করলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বরণ করলেন, এবং এই জন্য তাকে একটা বড় নাম দেওয়া হয়েছিল, আর সেই নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট অর্থাৎ উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা, এবং সেই পরিত্রাণকর্তার জন্মের জন্য আমরা আজকে প্রভুকে ধন্যবাদ দিতে পারি, যে প্রভু আজকে আমাদের জন্য সেই 2000 বছর আগে যে ত্রাণকর্তাকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেই ত্রাণকর্তা বিষয়ক, ত্রাণকর্তার আগমন বিষয়ক যে সমস্ত ভবিষ্যৎবাণী গুলো বলা হয়েছিল সেগুলো অদ্ভুতভাবে কিভাবে পূর্ণ হয়েছে সে বিষয়ে আমরা শিখেছি, শুনেছি, এবং আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আরো বেড়ে গেল, আশা করি আপনার বিশ্বাসও প্রভু যীশু খ্রিস্টের উপর অনেক গুণ বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে ঈশ্বর কিভাবে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠালেন, সেই প্রতিজ্ঞাগুলো এবং তিনি আমাদের জন্য কি করেছিলেন সেই বিষয় আমরা শুনেছি, এবং আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা দেখেছি যে শিশু যীশুকে অর্থাৎ তার বাছাই করা লোককে কিভাবে রক্ষা করেছেন। যারা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে, আত্মসমর্পণ করে, বিশ্বাস করে, তারা তার সন্তান হয়। আমরা যখন 1:12 আমরা দেখতে পাই, যতজন তাকে বিশ্বাস করিয়া তাকে গ্রহণ করিল তাদের প্রত্যেককে তিনি তার সন্তান হবার অধিকার দান করিলেন। তাই আসুন ভাই বোনেরা, আমরা তাকে বিশ্বাস করি, গ্রহণ করি, এবং ঈশ্বরের সন্তান হবার অধিকার আমরা লাভ করি, এবং এইভাবে ঈশ্বর আমাদেরকে এই দুষ্টতা পরিপূর্ণ জগৎ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং অনন্ত আনন্দের রাজ্য অর্থাৎ সেই স্বর্গে আমাদেরকে নিয়ে যাবেন। আর সেই ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট, কারণ তিনি যখন 3:16 মধ্যে তিনি বলছেন, এবং যখন 14:6 মধ্যে তিনি বলেছেন যে আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকট আইসে না, আমি পথ সত্য জীবন। আবার আমরা যখন 3:16 মধ্যে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সুতরাং সেই অনন্ত জীবন আজকে আমরা যে যীশুর মধ্যে দিয়ে পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ করি, প্রশংসা করি। আসুন আমরা আমাদের ভাই ডেভিড আনসারির প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমাদের কৃতজ্ঞতা জানাই।
আসুন আমরা প্রার্থনা করি। হে প্রিয় যীশু, আমরা তোমার গৌরব করে তোমার প্রশংসা করি, কেননা তুমি জীবন্ত, এবং সে প্রমাণ আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি প্রভু। অন্য কোন কারো সম্বন্ধে আমরা এরকম বাপবাণী দেখি না, কিন্তু শুধু পবিত্র বাইবেলে যাহা এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস, সেই ইতিহাসের ভবিষ্যৎবাণীগুলো আমরা দেখতে পাই এবং তার পরিপূর্ণতা প্রভু যীশু খ্রিস্টের জীবনের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেই পরিপূর্ণতা লাভ করে তিনি এই পৃথিবী থেকে ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমার এবং আপনাদের জন্য। তাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, যে মানুষের সঙ্গে বসবাস করে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বরের চরিত্র কি এবং কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে। তাই আমি প্রার্থনা করি যারা এই বাক্য আজকের আমাদের এই আলোচনা শুনেছেন তারা প্রত্যেকে বুঝতে পারবেন যে সেই পরিপূর্ণতা, সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতাই হল প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনিই একমাত্র আমাদিগকে পরিত্রাণ দিতে পারেন। সেই পরিত্রাণের বিষয়ে যদি আপনারা নিশ্চিত হতে চান, প্রভু যীশু খ্রিস্টের সেই ভবিষ্যৎবাণীগুলো আপনারা পড়বেন। বাইবেলে অলমোস্ট 400 প্রফেসি করা আছে, তার মধ্যে আমি যতটুকু জানি তার মধ্যে প্রায় 40টা প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে জন্যই করা হয়েছে, এবং সেই প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমরা দেখি যেগুলা হাজার বছর আগে প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে করা হয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলো তার জীবনে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে এবং তা আমরা দেখতে পাই এই পবিত্র পুস্তকে। তাই আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারাও বিশ্বাস করবেন যেন প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে আমরা আমাদের জীবনযাপন করতে পারি। তাই আমি প্রার্থনা রাখি প্রভুর কাছে যে যারা এই বাক্য শুনেছেন, এই আলোচনা শুনেছেন, তারা প্রত্যেকেই এটাকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং সেইভাবে আপনাদের জীবন পরিচালনা করবেন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করি যেন আপনারা সুন্দর জীবন যাপন করতে পারেন প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে, এবং প্রভু যীশুখ্রিস্টকে আপনারা নিজের পরিত্রাণ তা হিসাবে গ্রহণ করবেন। আমরা এই প্রার্থনা বিনতি সবকিছু প্রভু যীশুখ্রিস্টের নামে চাই, আমেন।